হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এই সিটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ISCG-র লিয়াজো অফিসার সৈকত বিশ্বাসের সাক্ষাৎকার।
এখন 7 লক্ষ এসেছে, 9 লক্ষের মতো মানুষকে যদি দিনে দুবার খাবার দিতে হয় তাহলে কত বড় আয়োজন দরকার হয়।
এবং রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গত শনিবার 21 জুন মোস্ট ওয়ান্টেড জঙ্গির নামের একটি হিট লিস্ট বানিয়ে ফেলেছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
ধন্যবাদ। বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন সংক্রান্ত বিল অনুমোদনের চেষ্টা না করেন। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ আগামী সপ্তাহে অভিবাসন আইন প্রস্তাবে ভোট গ্রহণ করবে। রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদে এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা আছে। তারা প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন করলেও সেনেটে তা পাশ করবে না, কারণ সেনেটে 60টি ভোটের প্রয়োজন এবং ডেমোক্র্যাটরা একযোগে তার বিরোধিতা করলে তা পাশ হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী মন্তব্য সত্ত্বেও বৃহস্পতিবার প্রকাশিত গ্যালাপ জনমত সমীক্ষায় দেখা গেছে 75% আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্রের জন্য অভিবাসন হিতকর। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এক নির্বাচনী প্রচার অভিযানের সমাবেশে বিস্ফোরণ ঘটে, তবে তিনি আহত হননি। শনিবার এমারসন এমনাঙ্গাওয়া বলেছেন তিনি যেখানে ছিলেন তার থেকে কয়েক ইঞ্চি দূরে ওই বিস্ফোরণ ঘটে। বিরোধীদের শক্তঘাটি বোলাওয়েওতে একটি জনাকীর্ণ স্টেডিয়ামে ভাষণ শেষ করার পরপরই ওই বিস্ফোরণ ঘটে। প্রেসিডেন্ট বলেছেন তার জীবন নাশের বহু চেষ্টা করা হয়েছে, তাই এসব ঘটনায় তিনি অভ্যস্ত। রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে বিস্ফোরণে ভাইস প্রেসিডেন্ট সহ 42 জন আহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনার দায় কেউ স্বীকার করেনি। রবিবার তুরস্কের নাগরিকরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিয়েছে। এই নির্বাচন তাইয়েব এরদোয়ান এবং তার ইসলামপন্থী AK পার্টির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। প্রায় 15 বছর আগে তারা ক্ষমতায় আসেন। 2017 সালের গণভোটের ধারাবাহিকতায় এই নির্বাচনের পর প্রেসিডেন্ট অনেক বেশি ক্ষমতা পাবেন। বিশ্লেষকরা মনে করেন নেটো সদস্যভুক্ত এই দেশটির গণতন্ত্রকে তা খর্ব করবে এবং একে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে। এরদোয়ান বলেছেন তিনি জয়ী হলে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দক্ষিণ পূর্ব তুরস্কে কুর্দি বিদ্রোহীদের মোকাবেলা করতে তার নতুন ক্ষমতা সহায়ক হবে। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি CHP-র প্রার্থী মোহাররেম ইনসে। বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এই সিটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। 11,37,000 ভোটারের এই সিটিতে এটা দ্বিতীয় নির্বাচন। 5 বছর আগে প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারও আওয়ামী লীগ বিএনপির মধ্যে লড়াই হচ্ছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন।
নির্বাচন কেমন হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। রোববার ডক্টর মঈন খানের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনিক নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর মধ্যে গণগ্রেপ্তার প্রসঙ্গ তুলে ধরেছে।
সরকারের প্রশাসন ইন্টারফেয়ার করছে ইলেকশন কমিশনের কাজে।
কমিশনের তরফে বলা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে চেষ্টা রয়েছে তাদের। উত্তেজনার মধ্যে বিজেপি মোতায়েন করা হয়েছে। বিএনপি প্রার্থী হাসানুদ্দিন সরকার এক সংবাদ সম্মেলনে বলেছেন তার আশঙ্কা নির্বাচন সুষ্ঠু হবে না। তার ভাষায় খুলনার নির্বাচনে যেসব পুলিশ দায়িত্ব পালন করেছিল তাদেরকে গাজীপুরে আনা হয়েছে। গণগ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন জ্বালাওপোড়া করে তারা এতদিন আত্মগোপনে ছিল, নির্বাচন উপলক্ষে তারা এখন বের হয়েছে, তাই পুলিশ তাদের ধরছে, এখানে আমাদের কারো হাত নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, দেশের আর্থিক ব্যবস্থাপনা বিপজ্জনক অবস্থায় রয়েছে। সোমবার ঢাকায় সিপিডি আয়োজিত বাজেট বিষয়ক সংলাপে বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, স্বল্পমেয়াদী আমানতের উপর নির্ভরশীল বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে, এর ফলে স্বল্পমেয়াদী আমানতকারীদের জন্য ঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। সংলাপে অন্যান্য বক্তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঋণের প্রাপ্যতা এবং বিনিয়োগের সুরক্ষার জন্য আর্থিক খাতের কাঠামোগত সংস্কারের উপর জোর দিয়েছেন এবং খেলাপি ঋণ সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। ব্যাংক নিয়ে যে দুর্ভাবনা আছে তা ঠিক করতে দুই মাসই যথেষ্ট বলে মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী আহ ম মোস্তফা কামাল বলেন,
খারাপ যারা আছে ডেফিনেটলি দে উইল বি টেকেন টু টাস্ক, এবং তারা যত বড় হোক না কেন তাদেরকে বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হবে এবং তাদের থেকে আমাদের পাওনা করাগণ্ডে আমরা আদায় করব।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, দেশ থেকে বছরে 8-10 বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, ব্যাংকিং খাতে তারল্য সংকট দূর করতে এগুলো বন্ধ করার দাবি জানান তিনি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন বিএইচআরসি মাদক বিরোধী অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার টেকনাফে একরামুল হকের বাসভবন পরিদর্শন শেষে বিএইচআরসি এর চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান বলে টেকনাফ থেকে সংবাদদাতারা জানিয়েছেন। বিএইচআরসি প্রধান বলেছেন, তিনি একরামুলের হত্যাকাণ্ডের সাথে যুক্ত সম্ভাব্য অডিও ক্লিপগুলো শুনেছেন। তিনি বলেন, বিএইচআরসি এর আগেও একরামুলের হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছিল। মাদক বিরোধী অভিযানে প্রাণহানির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাজী রিয়াজুল হক বলেন, আমরা মাদক বিরোধী অভিযান চাই কিন্তু আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী। বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য মোতাবেক মে মাসের শেষের দিকে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় 160 জন প্রাণ হারিয়েছেন। দেশি বিদেশি মানবাধিকার সংস্থাসমূহ এ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সম্প্রতি জম্মু কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি হতে জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে অল আউট অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত শনিবার 21 জুন মোস্ট ওয়ান্টেড জঙ্গির নামের একটি হিট লিস্ট বানিয়ে ফেলেছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তালিকা ধরে এবার জঙ্গি গোষ্ঠীর মাথাদের নিহত করে উপত্যকাকে সন্ত্রাসমুক্ত করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। গত 21 জুনের এই তালিকায় হিজবুল মুজাহিদিনের 11 জন, লস্করি তৈবার 7 জন, জয়েস ই মোহাম্মদের 2 জন এবং আনসার গাজওয়াত উল হিন্দের 1 জঙ্গি রয়েছে বলে সেনা সূত্রের খবর। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর এই 21 জন শীর্ষ নেতাকে নিহত করতে পারলে একদিকে যেমন উপত্যকায় সাময়িক শান্তি ফিরবে, তেমনই সেই জায়গায় নতুন মুখ তুলে আনতে জঙ্গি গোষ্ঠীগুলিকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে বলে অভিমত সেনাবাহিনীর। সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠতে ওই নতুন জঙ্গি নেতাদের যে কিছুটা সময় লাগবে তা নিশ্চিত করেই জানে নিরাপত্তা বাহিনীর শীর্ষকর্তারা। সেই সময়টিকেও কাজে লাগানোর অঙ্ক কষছেন আধিকারিকরা বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার ক্ষমতা বা আগ্রহ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আছে কিনা সে বিষয়ে তার সন্দেহ আছে। ফিলিস্তিনি সংবাদপত্র আল কুদসে প্রকাশিত এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন, তিনি যেসব বিষয়ে কথা বলছেন তা 25 বছর পরিবর্তন হয়নি, ওই সময় কোনো শান্তি চুক্তি অর্জিত হয়নি। কুশনার আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন একটি ইসরায়েলি ফিলিস্তিনি শান্তি পরিকল্পনা প্রায় সম্পন্ন করেছে, ফিলিস্তিনিদের কোনো সংশ্লিষ্টতা বা অংশীদারিত্ব ছাড়াই ওই পরিকল্পনা তৈরি করা হয়েছে। কুশনার এবং আমেরিকান দূত জেসন গ্রিনব্ল্যাট শুক্রবার ও শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে তারা জর্ডান, সৌদি আরব, কাতার এবং মিশর সফর করেন। কুশনার বলেছেন আরব নেতারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের লিয়াজো অফিসার সৈকত বিশ্বাস কথা বলেন সেখানে বর্তমানে অবস্থানরত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সঙ্গে। রোকেয়া হায়দার এই মুহূর্তে রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন কক্সবাজার এবং কুথুপালংয়ে। আমরা এখানে ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা স্টুডিও থেকে ওই দুজনের সঙ্গেই টেলিফোন লাইনে কথা বলি। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার কক্সবাজার রয়েছেন। কক্সবাজার থেকে আজকেই উনি টেকনাফ গিয়েছিলেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সেখান থেকে ফিরে এসে কক্সবাজারে এখন কথাবার্তা বলছেন বিভিন্ন বিভাগের সঙ্গে, বিভিন্ন কর্মীর সঙ্গে, ত্রাণ কর্মীদের সঙ্গে, সাহায্যদাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। এই মুহূর্তে রোকেয়া হায়দারের সঙ্গে রয়েছেন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের লিয়াজো অফিসার। তার সঙ্গে রোকেয়া হায়দার এখন কথা বলবেন। এখানে এই লিয়াজো গ্রুপ কি কাজ করছেন, কোন ধরনের লিয়াজো তারা মেনটেন করছেন এবং সেটা সামগ্রিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্যে, সাহায্যের জন্যে কি কাজ করছে, কিভাবে কাজ করছে তার বর্ণনা আমরা শুনবো এখন।
আসসালামু আলাইকুম। এখানে রয়েছে কক্সবাজারে, আপনি জানেন, যেমন আপনি নিজে বললেন, আমি ইন্টারসেক্টর যে কোঅর্ডিনেশন গ্রুপ যেটা এখানে কাজ করছে, মানবিক দিক নিয়ে তারা দেখছেন বিভিন্ন সংস্থা যারা রয়েছে, যারা এনজিও, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে একটা সমন্বয় সাধনের কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বর্তমান বিশ্বে শরণার্থীদের সংকট সমস্যার ক্ষেত্রে এই বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীর সমস্যা, এর যে বিরাট কোন সংকট এই মুহূর্তে পৃথিবীতে নেই। বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ বিগ্রহ চলেছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে যে বিরাট একটা অন্যায় অত্যাচার আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা আসল ভাষায় বোঝানো যায় না। আমরা আইসিজির, সংক্ষেপে এই সংস্থার নাম, তার যে কর্মকর্তা সৈকত বিশ্বাস, তিনি এখানে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি তার কাছ থেকে জানতে পারবেন তারা এই আইএসসিজি এই গ্রুপটি কি কাজে করছেন এবং কি কাজে তিনি এখানে অবস্থান করছেন। সৈকত বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় করে এসেছেন। আপনারা যে কাজটি করছেন সেটি নিয়ে সংক্ষেপে জানেন।
ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ এটা জাতিসংঘের নেতৃত্বাধীন একটি সমন্বয় সংস্থা, যেটি যে এই 700,000 উপরে রোহিঙ্গা শরণার্থী গত বছরের 25 আগস্ট থেকে কক্সবাজারের 2 উপজেলাতে অবস্থান নিয়েছে, যারা মূলত জীবন বাঁচানোর জন্য আপনারা জানেন যে অবস্থান নিয়েছে এখানে, তাদেরকে যে মানবিক সহায়তা প্রদান করা সেই বিষয়ে আমরা সমন্বয়ের কাজটা করছি। এখানে 100টির উপরে সংগঠন জাতিসংঘের নেতৃত্বাধীন এবং আন্তর্জাতিক এনজিও এবং স্থানীয় সংগঠন যারা মানবিক সহায়তা প্রদান করছে, যেমন খাদ্য সহায়তা দিচ্ছে, ওয়াটার স্যানিটেশনের সহায়তা দিচ্ছে, স্বাস্থ্য সেবা প্রদান করছে, শেল্টারের সহায়তা প্রদান করছে, এই যে প্রদানকারী সংস্থা এত বিশাল জনসংখ্যক মানুষের জন্য আইএসসিজি মূলত এটি সমন্বয় সাধন করছে।
যে আপনারা এই যে মেগা ক্যাম্প, বিশাল একটা ক্যাম্প যেখানে কয়েক লক্ষ মানুষ স্ত্রী পুত্র শিশু সন্তানদের নিয়ে বসবাস করছেন অস্থায়ীভাবে, এখানে আপনারা কতদিন থেকে কাজ করছেন?
এটি মূলত 2017 সালের জুন মাসে আইএসসিজি কাজ শুরু করেছে। এটি জাতিসংঘের যেসব সংগঠনগুলো আছে, যেরকম ইউনিসেফ আছে, আইওএম আছে, ডাব্লিউএফপি আছে, ইউনিসেফ আছে, WHO আছে, এই সংগঠনগুলো এই উদ্যোগটা নিয়েছিল প্রথমে, এবং তার সাথে আরো বেশ কিছু আন্তর্জাতিক এনজিও এবং স্থানীয় সংগঠনগুলো যুক্ত হয়েছে। এবং আমরা মূলত সরকারি যে সহায়তাগুলো আছে তাদের সাথেও সমন্বয় করছি, আবার বেসরকারি পর্যায়ে জাতিসংঘের নেতৃত্বাধীন এবং আন্তর্জাতিক সংগঠনগুলো যে সহায়তা দিচ্ছে এর মধ্যে একটা সমন্বয় সাধন এবং বন্ডেজ তৈরি করেছি।
জি, আপনারা এই যে সমন্বয় সাধন বন্ডেজ রচনার যে কথা বললেন, সেটা ছাড়া সরাসরিভাবে ত্রাণ কাজে সরাসরিভাবে সহায়তার কাজে অংশ নেন কি?
জি, আমরা মূলত সমন্বয়টা করি, সহায়তা যারা দেয় যে সংগঠনগুলোর সেই সহায়তাগুলো যেন সুনির্দিষ্টভাবে একেবারে সুষ্ঠুভাবে যে মানুষগুলো আশ্রয় নিয়েছে জীবন বাঁচানোর জন্য তাদের কাছে পৌঁছায় আমরা সেই বিষয়গুলো এনশিওর করি। যেরকম আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত যে বিশ্ব খাদ্য কর্মসূচি আছে তারা খাদ্য সহায়তা দিচ্ছে, আবার যেখানে ইউএনএইচসিআর আছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন আছে, যেমন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আছে, যেরকম আন্তর্জাতিক শিশু তহবিল আছে ইউনিসেফ নামে পরিচিত, এই সবাই যে সহায়তাগুলো দেয় এইগুলো মূলত আমরা সমন্বয় সাধন করি যেন এখানে ওভারল্যাপিংটা কম হয়, এখানে রিসোর্সের সুষ্ঠু ব্যবহারটা যেন হয় এবং যাদের জন্যে এই সহায়তাগুলো আসছে তারা যেন সঠিকভাবে পায় সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করি।
যে আমরা বুঝতে পারি যে একটা সংকীর্ণ সীমিত গণ্ডির মধ্যে থেকে বিশাল এই জনগোষ্ঠীর সেবা করা, সহায়তা প্রদান একটা বিশাল কাজ, তো এই কাজে আপনারা ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন যে কাজ কিভাবে হচ্ছে, কদ্দূর সন্তোষজনকভাবে সহায়তার কাজকর্ম চালানো যাচ্ছে, আপনি কি বলবেন, আপনার মূল্যায়ন?
আমার মনে হয় যে এখনো পর্যন্ত যারা বাংলাদেশে 25শে অগস্ট 26শে অগস্ট খুব সকাল থেকে আশ্রয় নিয়েছে, আমরা যদি তাদের দিকে তাকাই 7 লক্ষের মতো মানুষ 2 মাসের কম সময়ের মধ্যে এখানে আশ্রয় নিয়েছে এবং সেখানে একটি মানুষ বিনা খাদ্যে মারা যায়নি, এটি আমাদের একটি সমন্বয় এবং সমস্ত সংগঠনগুলো ইভেন সরকারি সংগঠনগুলোর সফলতা বলতে হবে। কারণ আপনারা জানেন যে যখন বর্ডার পাস করে ক্রস করে এরা আশ্রয় নিয়েছে তখন বর্ষাকাল চলছিল বাংলাদেশে এবং বিশেষ করে কক্সবাজারে, এবং শত শত না হাজারে হাজারে লক্ষ লক্ষ নারী পুরুষ বয়োবৃদ্ধ মানুষ তারা আশ্রয় নিয়েছে এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা দিতে, তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা দিতে এবং তাৎক্ষণিকভাবে তাদের মাথার উপর একটা আশ্রয় দিতে। যদি সেটি না সফলভাবে আমরা করতে পারতাম সবাই মিলে দিনরাত পরিশ্রম করে তাহলে হয়তো অনেক মৃত্যু ঝুঁকি বেড়ে যেত।
আমরা এখানে যারা ডায়াসপোরা জনগোষ্ঠী আছি যুক্তরাষ্ট্রে, যারা কি না বাংলাদেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশি এখানে যুক্তরাষ্ট্রের নাগরিক বসবাস করি, তারা বিশেষ করে, আমিও ব্যক্তিগতভাবে, আমরা বিশেষ করে শিশু সন্তান যারা মা বাবা হারিয়েছে, লাপাত্তা হয়ে গেছে, উধাও হয়ে গেছে বা এদের সঙ্গে নেই, এই শিশু সন্তানদের যত্নের ব্যাপারে, এদের টেক কেয়ারের ব্যাপারে কিরকম কাজ হচ্ছে, কতখানি সন্তোষজনক কাজ হচ্ছে?
আমি বলতে পারি যে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবং বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 36,000 এরকম শিশু সন্তান পাওয়া গিয়েছে যারা আনএকম্পানিড চিলড্রেন আমাদের ভাষায়, যাদের হয়তো বাবা মার সাথে নেই। এখন এর মধ্যে একটি বড় অংশ প্রায় 7,000-এর উপরে শিশু সন্তান আছে যারা বা মা এবং বাবা দুজনকেই হারিয়েছে এই গত মায়ানমারের যে ঘটনা।
এদের সংখ্যা কত হবে?
এদের সংখ্যা 7,000-এর উপরে হবে যারা মা এবং বাবা উভয়েই হারিয়েছে, এবং টোটাল হয় মা নয় বাবা হারিয়েছে এদের সংখ্যা 36,000-এর উপরে হবে।
খুব মোটা দাগে আমাদেরকে একটা আইডিয়া দিতে পারবেন যে আপনারা ঠিক কিভাবে এদের টেক কেয়ার করছেন?
এদেরকে আমরা ঠিক আলাদা করে রাখিনি, কারণ কি আপনি জানেন যে শিশু সন্তানের পরিচর্যা হয় পরিবারে, ফলে আমরা তাদেরকে দেখার চেষ্টা করছি তাদেরই নেইবার আত্মীয় বা তাদের যারা প্রতিবেশী ছিল তাদের পরিবারের সাথেই তাদেরকে রাখাটা আমরা যৌক্তিক মনে করেছি। কারণ কি, শিশুকে যদি আপনি বাবা মা হারিয়েছে অথবা বাবা অথবা মা হারিয়েছে তাদেরকে আলাদা করে রাখলে তাদের যে ট্রমাটাইজ সিচুয়েশনটা আরো বেড়ে যেতে পারে, তারা আরো বেশি বিপদাপন্ন মনে করতে পারে, সেই কারণে শিশুদেরকে আমরা চেষ্টা করেছি যে তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী পরিবারগুলোর সাথে রেখে সেবাটা প্রদান করা।
জি রোকেয়া হায়দার, আমরা তো মোটা দাগে ওর কাছ থেকে যা জানতে চাইলাম সেগুলো ছাড়া আরও কিছু আপনি জানতে চাইবেন? বা আরো কিছু জিজ্ঞাসা করবেন?
না, আমার তো মনে হয় যে সরকার বিশ্বাস খুব চমৎকার ভাবে সবকিছু বর্ণনা করলেন, এবং আমরা যেমন দেখছি এখানে বিভিন্ন অসংখ্য সংগঠন এখানে কাজ করছে, ক্রিশ্চান এইড থেকে শুরু করে ইউএন জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি এখানে তৎপর রয়েছে, স্থানীয় সরকারের অনেক যেমন নারী সেবা কেন্দ্র, ট্রমা কেন্দ্র, এইসব বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। সুতরাং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিদেশি সংগঠন প্রতিষ্ঠান সবাই এসে কাজ করছে, এবং তার মধ্যে সমন্বয় সাধন করে চলেছে ISCG। সৈকত বিশ্বাসের কাছে সে বিষয়ে আপনি শুনবেন। তো আপনার কোনো এই মুহূর্তে প্রশ্ন আছে আমার কাছে? কারণ আমি প্রতিপালনে যা দেখলাম সেই বর্ণনা এই মুহূর্তে দেওয়া সম্ভব হয় না সংক্ষিপ্ত সময়ে, সেটা আমার মনে হয় যে আমি ভিন্ন ভাবে বলার চেষ্টা করবো।
জি, সেটা তো আপনার, আমরা আপনার একান্ত সাক্ষাৎকার নেব ওটার উপরে, তখন আপনি ওগুলো বলবেন।
আমি চোখে যা দেখলাম কবি ভাই, যেটা চিন্তা ধারণা করতে পারিনি।
না, আমি বুঝতে পারছি,
ভাবনা চিন্তা করে এসেছিলাম, এবং যখন ওই ক্যাম্পে এক এক পা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছিলাম আমি, আর চারিদিকে তাকিয়ে দেখছিলাম, তখন ভাবছিলাম যে আমরা কতটুকু ধারণা করতে পারি, আর ধারণার বাইরে সেটা কত দূর, কত দিগন্ত প্রসারিত হতে পারে, সেই সমস্যাটা যে কত বিরাট সেটা একেবারে মানে বলা যায় না। তো সরকার বিশ্বাস আরো কিছু বলতে চাচ্ছেন, আমরা তার কাছে শুনি।
জি জি, নিশ্চয়ই।
আমি আরেকটু যুক্ত করতে চাই রবিবার সাথে, তিনি যেভাবে বলছিলেন যে আসলে তাই, যে কুতুপালনের যে মেগা ক্যাম্প সেখানে 600,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে এই মুহূর্তে। আমরা 20টির মতো ক্যাম্পে ভাগ করে এই সহায়তা দিচ্ছি, এবং বাংলাদেশ সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত কৃতজ্ঞ যে তারা তাদের স্থান ছেড়ে দিয়েছে। এবং এই অঞ্চলগুলি টপোগ্রাফি যদি আমরা চিন্তা করি, সেটা পাহাড়ি অঞ্চল, ছোট ছোট টিলায় বিভক্ত, এবং এই এই 10 মাস আগামীকাল এই রোহিঙ্গা সাম্প্রতিক রোহিঙ্গা ক্রাইসিসের 10 মাস পূরণ হবে। 25শে আগস্ট 2017 এই ক্রাইসিসটার সংকটটা শুরু হয়েছিল, আগামীকাল এটা 10 মাস পূর্ণ হবে। 10 মাস আগে যদি চিন্তা করি, তাহলে কুতুপালংয়ের ওই অঞ্চলটা ঘন অরণ্য ছিল, যেখানে হাতি বসবাস করত, এবং সেখানে এখন 600,000-এর উপরে মানুষ বসবাস করছে, এবং এটি একটি নিঃসন্দেহে বিশাল কাজ। এবং বাংলাদেশ সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে সুম্বুল রিজভি, যিনি আমাদের সিনিয়র কোঅর্ডিনেটর, তিনি আমাদের এই সমস্ত কাজটা সমন্বয় করছে, এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন, তিনি আমাদের যে পেছনে থেকে যে টোটাল কাজটা সমন্বয় করছেন, এবং অনেকগুলো সংগঠন এবং অনেকগুলো মানুষ তাদের নিজস্ব তাগিদ থেকে, নিজস্ব অঙ্গীকার থেকে, নিজস্ব কমিটমেন্ট থেকে এখানে দিন রাত কাজ করছে। তো সেইটি না করা গেলে হয়তো এত বিশাল জনগোষ্ঠীকে একটি জঙ্গলের মধ্যে ক্যাম্প করে 10 মাসের কম সময়ের মধ্যে তাদের মাথার উপরে কি আশ্রয় দিয়ে, ছাদ দিয়ে, এবং প্রতিদিন আপনি চিন্তা করতে পারবেন না যে প্রায় 900,000 মতো টোটাল, আগে 2,00,000 ছিল, এখন 7,00,000 এসেছে, 900,000 মতো মানুষকে যদি দিনে দুবার খাবার দিতে হয় তাহলে কত বড় আয়োজন দরকার হয়।
জি অবশ্যই,
একবার করে যারা টয়লেট ইউজ করে তাহলে কত বড় আয়োজন করার দরকার হয়, এবং সেটি আমরা করার চেষ্টা করে যাচ্ছি সরকারের সহযোগী সংগঠনগুলোর মতো করে।
জি, ISCG-র লিয়াজন অফিসার সৈকত বিশ্বাস, আপনি আমাদের সঙ্গে কথা বললেন। আর আমাদের বিভাগীয় প্রধান রোকেয়া হায়দারের সফরকালে, বাংলাদেশ সফরকালে তাঁরই উদ্যোগে, তাঁরই আয়োজনে এই স্বল্প পরিসর সাক্ষাৎকারে আমরা সৈকত বিশ্বাসের কথা শুনলাম। সৈকত বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রোকেয়া হায়দার, আমরা আরও ভবিষ্যতে এই এই রকম সাক্ষাৎকারের ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। তো ভালো থাকবেন, আপনি নিরাপদ থাকবেন,
সেটাই আমরা আশা করছি। কারণ এত বিপদ মানুষজনকে দেখে আসার পর নিজের নিরাপত্তা সবকিছু মনে হয় যে এখন আর বলে রাখতে পারছি না।
জি, তো তো পরে আবার কথা হবে আপনার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আমাদের হ্যালো ওয়াশিংটন টক শোতে, আমাদের আলাপন টক শোতে অংশ নেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। শ্রোতা দর্শকদেরকে এখন আমরা কক্সবাজারের পর নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বইমেলার বিবরণ শোনাচ্ছেন এখন আকবর হায়দার কিরণ।
নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা জুড়ে এখন চলছে এক বিশাল উৎসব। এখানে 27তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার 22 জুন সন্ধ্যায়। বইমেলায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, ক্যানাডা, জার্মানি, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রবাসী অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতিসেবী এখন নিউ ইয়র্কে। বাংলাদেশ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথা সাহিত্যিক আনিসুল হক সহ বেশ কজন বিশিষ্ট লেখক, প্রকাশক ও শিল্পী এই বইমেলায় যোগ দিচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় 27তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শনিবার ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে রামেন্দু মজুমদার বলেন,
আমি এর আগে দুবার এসেছিলাম, তো এবারে অনেক বেশি অংশগ্রহণ দেখছি প্রকাশকদের, যেটা খুব ইতিবাচক। আসলে এই মেলাটা মূলত কেবল যে বইয়ের মেলা তা নয়, বাংলাদেশের সংস্কৃতির একটা মেলবন্ধন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবার ছাড়াও বেশ কবার এসেছেন নিউ ইয়র্কের বইমেলায়। এবার কেমন লাগছে জানতে চাওয়া হলে তিনি বলেন,
ধীরে ধীরে নিউ ইয়র্কের বইমেলাটা বাংলাদেশের বাইরে একটি বৃহৎ মেলায় পরিণত হয়েছে।
প্রচণ্ড গরমের মাঝে নিউ ইয়র্কের বইমেলা হঠাৎ যেন শীতল ছায়া নিয়ে এসেছে। একসাথে ছোট্ট পরিসরে এতগুলো লেখককে ঢাকার বাংলা একাডেমির মেলাতেও পাওয়া যায় না বলে জানালেন জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক।
বাংলা একাডেমিতেও এত লেখক একই সময়ে একই অল্প জায়গায় কিন্তু থাকে না, বড় জায়গা যেহেতু ছড়িয়ে থাকে, এখানে একটা এটাও বড় জায়গা কিন্তু সবাইকে দেখা যাচ্ছে যে এতগুলো মানুষ একসঙ্গে, তো সব ভালো হচ্ছে। শুধু বইটা প্রচার বইয়ের যেটা ঢাকায় ফেব্রুয়ারি মাসে হয়।
27তম নিউ ইয়র্ক বইমেলার আহ্বায়ক ও বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর নুরুন নবীর সাথে কথা হলো।
জাহানের আমির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটা বিশেষ সেমিনারের আয়োজন করেছি, এখানে জাহানের আমির ছেলে জামি মিশিগান থেকে এসেছেন, তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকবে আমেরিকান অ্যাটর্নি থমাস কিটিং, যিনি গণ আদালতের আমাদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন, তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। এছাড়া আরেকজন বিশেষ অতিথি রয়েছে, তাকে 21-এর পদক দেওয়া হয়েছে 2016-এ, তার বয়স 86 বছর, তিনি থাকবেন।
দেশের খ্যাতনামা প্রকাশক মনিরুল হক বহু বছর ধরে নিয়মিত আসছেন নিউ ইয়র্ক বইমেলায়, কথা হলো তার সাথে।
আমেরিকার মতো জায়গায় এত পয়সা খরচ করে এখানে যে অনেক প্রকাশক এসছেন সেটা খুবই আশাব্যঞ্জক। ভবিষ্যতে আমার মনে হয় এগুলো আরও যদি কর্তৃপক্ষ যদি আরেকটু গুছালো হতে পারে আরও বেটার হবে আমি মনে করি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক সৌরভ শিকদার জানালেন তার অনুভূতির কথা।
মনে হয় যে এই আয়োজন তখনই আরও সার্থক হবে, প্রবাসী বাঙালিরা তাদের সন্তান এবং তাদের নতুন প্রজন্মের মধ্যে যদি বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষাকে ধরে রাখতে পারে।
ছড়াকার ও কবি সৈয়দ আল ফারুক বলেন,
এই বইমেলা এবার 27 বছরে পা দিয়েছে। একটা বইমেলার বয়স যখন 27 হয় তখন তার কাছ থেকে আমরা পরিণত সব কিছু আশা করি, এবং এই পরিণত আশা করার জন্যই হয়তো আমরা মাঝে মধ্যে এর সমালোচনাও করি। এইসব আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে বইমেলা সামনের দিকে এগিয়ে যাবে।
জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম এই প্রথম বইমেলায় যোগ দিতে নিউ ইয়র্ক এসেছেন, তিনি তার প্রতিক্রিয়া জানালেন এইভাবে।
নিউ ইয়র্কটা জোর করে যেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আসলে মনে হচ্ছিল বাংলা একাডেমির বাইরে বইমেলায় দাঁড়িয়ে আছে।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ প্রায় 2 যুগ ধরে একটানা নিউ ইয়র্ক বইমেলায় যোগ দেওয়ার কথা ভয়েস অফ আমেরিকাকে জানালেন এভাবে।
এখন বাংলাদেশের মানুষের সংখ্যা এখানে যেমন বেড়েছে, এখানে শিল্প সাহিত্য নিয়ে আগ্রহী মানুষের সংখ্যাও তেমনি বেড়েছে, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মেলা শুরু হতে না হতেই এত লোকের সমাগম।
নিউ ইয়র্কে 27তম বইমেলা নিয়ে কথা হয়েছে আরও অনেকের সাথে। জার্মানি থেকে আসা লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারির কথা দিয়ে শেষ করা যাক।
মেলায় এসে আরও ভালো লাগছে যে অনেক লেখক এবার বিভিন্ন জায়গা থেকে এসছে, কানাডা থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, আমি জার্মানি থেকে এসেছি, লন্ডন থেকে এসছে, এরকম অনেকেই এসছেন যাদের সঙ্গে আবার আমরা নতুন স্বপ্ন দেখি। এখানে একটা কেমন ঘোরের মতো সময় কেটে যায়, যেন স্বপ্নের ভেতর থাকি, যখন ফিরে যায় তখন এই স্বপ্নগুলো আবার স্মৃতি হয়ে ধরা দেয়, স্মৃতিগুলো মলিন হওয়ার আগেই আবার চলে আসি পরের মেলায়।
আকবর হায়দার কিরণ, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক।
শিল্পোন্নত বিশ্বের অনেক দেশেই অনেক দিন ধরেই সৌন্দর্য বর্ধনে অনেকেই প্লাস্টিক সার্জারি অবলম্বন করে থাকেন। তবে বাংলাদেশে প্লাস্টিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি কতখানি নিরাপদ, কতটা জনপ্রিয়, এ নিয়েই ঢাকা পঙ্গু হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান এবং প্লাস্টিক সার্জন প্রফেসর মোহাম্মদ আইয়ুব আলীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন তাহেরা কিবরিয়া।
প্রফেসর আইয়ুব আলী, আপনি ঢাকা পঙ্গু হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনি প্লাস্টিক সার্জন। তো পাশ্চাত্য দেশগুলোয় বা শিল্প উন্নত দেশগুলোতে প্লাস্টিক সার্জারির চল রয়েছে, বাংলাদেশে আস্তিক সার্জারি বা বিশেষ করে অ্যাস্থেটিক সার্জারি হয় কি?
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। যদিও আগের কথা আমি বলি, তাহলে অ্যাস্থেটিক সার্জারিটা আমাদের দেশে একেবারেই হতো না, তবে ইদানিং আমাদের দেশে বার্ন সার্জারি, ট্রমা সার্জারি, ক্যান্সার সার্জারি এবং এর সাথে সাথে প্লাস্টিক সার্জারির যে একটি ইম্পর্টেন্ট বিষয় অ্যাস্থেটিক সার্জারি প্রভৃতি উন্নতি সাধিত হয়েছে। এবং বর্তমানে শুধু গভর্নমেন্ট লেভেলে একটু কম হলেও প্রাইভেট লেভেলেও আমাদের অ্যাস্থেটিক সার্জারিগুলো এখন নিয়মিত হচ্ছে।
প্রফেসর আইয়ুব, তুমি একটি জিনিস আপনার কাছে জেনে নিতে চাই যে অ্যাস্থেটিক সার্জারি এটা কি এবং দেহের কোন কোন অংশে এই অ্যাস্থেটিক সার্জারি করা হয়ে থাকে?
জি, অ্যাস্থেটিক সার্জারি আসলে এটা আমাদের একটি মেডিকেল টার্ম। এটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে অনেকে বলে থাকেন যে, অনেকে একেবারে লিটারালি মিন করেন যে এটাও প্লাস্টিক সার্জারি, বা অনেকে এটা বলে থাকেন যে এটা একটি কসমেটিক সার্জারি। তবে অ্যাস্থেটিক সার্জারি প্লাস্টিক সার্জারির একটি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের দেশে ইতিমধ্যেই চলতেছে। এবং এই অ্যাস্থেটিক সার্জারিটা যেটা আমরা বলি সেটা দেহের বিভিন্ন অংশে, এবং স্পেশালি আমি বলবো যে এটা ফেসে বেশি হয়ে থাকে। এবং ফেস ছাড়াও যেমন ধরেন ব্রেস্ট, এটাও একটি ইম্পর্টেন্ট অর্গান যেখানে আমাদের অ্যাস্থেটিক সার্জারি হচ্ছে। ফেসের বিভিন্ন অংশে এটা হতে পারে, যেমন ধরেন চোখের পাতার সার্জারি, এটা অ্যাস্থেটিক সার্জারি। নাকের সার্জারি একেবারে এটা আমরা বলেই থাকি যে এটার প্রচলন অনেক বেশি বেড়ে গিয়েছে। এছাড়াও আমাদের মুখের সার্জারিগুলো যেগুলো হয়, অথবা কানের যে সার্জারিগুলো হচ্ছে, সেগুলো অ্যাস্থেটিক সার্জারি আমাদের এখানে হচ্ছে।
আপনি অ্যাস্থেটিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারি দুটো জিনিস উল্লেখ করেছেন, তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কতটা?
আসলে সত্যি কথা বলতে কি, এইটা প্লাস্টিক সার্জারির একটা পার্ট হলো অ্যাস্থেটিক সার্জারি। এখন যেমন ধরুন প্লাস্টিক সার্জারি আমরা যদি বলি, প্লাস্টিক এই শব্দটা গ্রিক শব্দ, এটার অর্থ হলো মোল্ডিং, এবং সার্জারি তো আমরা জানি প্লাস্টিক কস থেকে সার্জারি, এবং সার্জারি মানে আমাদের যেগুলো অপারেশন করি আমরা সেটা সার্জারি। তবে প্লাস্টিক সার্জারির বিভিন্ন পার্ট রয়েছে, যেমন ধরেন একটি বাংলাদেশে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা বার্ন সার্জারি, এবং দ্বিতীয়টা হলো ট্রমা সার্জারি, যেটাকে আমরা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমরা বলি, রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হোক অথবা গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হোক, সবগুলোই এগুলোকে আমরা বলি ট্রমা সার্জারি। এছাড়াও প্লাস্টিক সার্জারি আর একটি পার্ট রয়েছে, যেমন ক্যান্সার হলে সেটাকে আমরা এক্সিশন করি এবং সেটাকে রিকনস্ট্রাকশন আমরা বলি, সেখানে কভারেজ করি, সেটাও একটা প্লাস্টিক সার্জারির পার্ট। এবং এর সাথে সাথেই আসে যে অ্যাস্থেটিক সার্জারি, এটাও প্লাস্টিক সার্জারির একটি পার্ট। তবে এটি অর্থাৎ দেহের সৌন্দর্য বর্ধনের সার্জারি, শুধুমাত্রই সৌন্দর্য নিয়ে ডিল করে, সেটাকে বলি আমরা অ্যাস্থেটিক সার্জারি। ইট ইজ নাথিং বাট এ ইম্পর্টেন্ট পার্ট অফ এ প্লাস্টিক সার্জারি।
প্রফেসর আইয়ুব, সৌন্দর্য বর্ধনের জন্য অনেকেই প্লাস্টিক সার্জারি করেন, বিশেষ করে পাশ্চাত্য দেশে এবং আজকাল বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়ায়ও জনপ্রিয়তা অর্জন করছে বা অনেকেই করাচ্ছেন। তো সৌন্দর্য বর্ধনের জন্য অনেকেই প্লাস্টিক সার্জারি করেন, বিশেষ করে মুখমণ্ডলের শ্রী বৃদ্ধির জন্য। এই ধরনের অস্ত্রোপচার কতটা নিরাপদ?
জি, আসলে অন্যান্য সার্জারির যেরকম অনেকগুলি রিস্ক থাকে, বরং অ্যাস্থেটিক সার্জারিতে রিস্ক অনেকটাই কম। তার কারণ হলো অনেকগুলো অ্যাস্থেটিক সার্জারি কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায়, যেটা অন্যান্য সার্জারির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে অনেকগুলো সার্জারি আবার জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায়, তো সেগুলো একটু রিস্ক থাকে। যেমন অন্যান্য সার্জারিতে যেমন জেনারেল অ্যানেস্থেশিয়া একটি রিস্ক থাকে, প্লাস্টিক সার্জারির এই অ্যাস্থেটিক সার্জারি বিষয় জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে একটি রিস্ক থাকে। তবে যেমন ধরেন বড় বড় সার্জারি, যেমন ধরেন অ্যাস্থেটিক সার্জারি আমরা বলি, নাকের সার্জারি সৌন্দর্য, কানের সার্জারি সৌন্দর্য অথবা মুখমণ্ডলের সার্জারি সৌন্দর্য, এগুলো করার জন্য অবশ্যই জেনারেল অ্যানেস্থেসিয়া, এটাই কিছুটা রিস্ক থাকে অন্যান্য সার্জারির মতো। কিন্তু এমন অনেক সার্জারি আছে, যেমন ধরেন একটু পুড়ে গেল বা দাগ হয়ে গেল মুখের কোনো একটি অংশে, অথবা এমন কোনো সার্জারি আছে যেমন ধরেন কোনো স্ক্যার আমরা বলি, যে দাগগুলো ছোট ছোট হয়ে আছে, সেগুলো আমরা যখন করে দেই, অথবা ছোট ছোট মল হয় অর্থাৎ আমরা তিল বলে থাকি বাংলায়, সেগুলো যখন আমরা করি, সেগুলো করার সময় কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায় এবং সেটাই রিস্ক একেবারেই ফ্রি। তবে অ্যাস্থেটিক সার্জারিতে সব ক্ষেত্রে জন করতে হয় তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু একটি বিষয় আছে, যেমন ধরেন আমাদের মুখমণ্ডলের কোনো একটা জায়গায় ধরেন একটু ডিপ্রেশন আছে অথবা দেখতে একটু খারাপ লাগছে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশন পদ্ধতি অর্থাৎ বোটক্স, আপনারা নাম শুনেছেন, এই বোটক্স অথবা ফিলার আমরা বলে থাকি, সেগুলো দিয়েও কিন্তু এগুলোও অ্যাস্থেটিক সার্জারির একটি ইম্পর্টেন্ট পার্ট, সেগুলোও সৌন্দর্য বৃদ্ধির জন্য যথেষ্ট সহায়ক।
কিন্তু আপনি যেরকম বললেন বোটক্স অথবা ফিলার, ব্যাপারটা কি আসলে এরকম যে আপনি মুখের ভেতরে বা আপনি দেহের ভেতরে একটা ফরেন কিছু ঢুকিয়ে দিচ্ছেন যে আপনার দেহের ভেতরেই উৎপন্ন করছে না, তো ফরেন একটা জিনিস, এটা কতটা নিরাপদ হতে পারে, এর মধ্যে ঝুঁকি আছে কি?
আমি এটার উত্তর বলছি যে আসলে এটা দু ধরনের হতে পারে, একটা হলো একটা ফরেন ম্যাটেরিয়াল, আর একটা হলো নিজের বডি থেকে উৎপন্ন, নিজের রক্ত থেকে আমরা যেটা উৎপন্ন করে আমরা দেই সেটার নাম পিআরপি, প্রোটিন রিচ প্লাজমা আমরা বলি মেডিকেলের ভাষায়, এটা রক্ত থেকেই তৈরি করা যায়, কিন্তু এটাকে দিলে কিন্তু শরীরের কোনো রিয়াকশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটা এটা নিজের রক্ত থেকে তৈরি হয়, এটাকে ফিল করে দেওয়া হয় কোনো একটা ডিফ্রেসড এরিয়া বা কোনো একটা নিচু জায়গা বা কোনো একটা দেখতে অনেকটা খারাপ লাগে সেটাকে ভরে দেওয়া ওই জায়গাটাকে। কিন্তু যখন আমরা বাইরের থেকে কোনো ইনজেকশন, যেমন ধরেন বোটক্স, ডেফিনেটলি এটা একটা ফরেন ম্যাটেরিয়াল, কিন্তু এই ফরেন ম্যাটেরিয়ালটাকে এভাবে তৈরি করা হয়েছে যে এটা এর সেনসিটিভিটি শরীরের সাথে অর্থাৎ অ্যালার্জিক সেনসিটিভিটিটাকে নষ্ট করে তারপর এটা তৈরি করা হয়েছে, সুতরাং এটা এখন এটা শরীরের সাথে অ্যাডজাস্টেবল, সেইভাবেই পরীক্ষা করেই এটা বাজারে ছাড়া হয়েছে। এটা আমাদের দেশে অবশ্য এটা তৈরি হচ্ছে না, তবে বাইরের থেকে ইউরোপ আমেরিকা থেকে এই জিনিসগুলো আমাদের দেশে আসছে এবং আমরা এটা নিয়মিত ইউজ করছি, যেমন ধরেন বোটক্স বা অন্যান্য ধরনের যেমন হায়ালুরোনাইডেজ এই ধরনের ফিলারও আমরা ইউজ করে থাকি।
পিআরপি কিভাবে তৈরি করা হয় বা কতটা ব্যয় সাপেক্ষ, অথবা এটা কি খুব সহজেই তৈরি করা যায়?
আমরা এটা আমাদের এখানে ইজিলি এবং খুব সহজেই তৈরি করা যায়, অর্থাৎ প্রোটিন রিচ প্লাজমা, আপনারা জেনে থাকেন যে ব্লাডের মধ্যে কিছু প্রোটিন ম্যাটেরিয়াল, অর্থাৎ ব্লাডের মধ্যে একটা অংশ যে সেল থাকে আর একটি অংশ থাকে প্লাজমা, এই প্লাজমার মধ্যে প্রোটিন থাকে, সুতরাং এটার একটা কোয়ালিটি এরকম যে এটা যদি নিজের শরীর থেকে এইটাকে আবার নিজের শরীরে যদি আমরা ইনজেক্ট করে দিই সেই জায়গাটা ফুলে থাকে, এটা শরীরটা ওটা ডিপ্রেস এরিয়াটা সরে যায়, তখন দেখতে অনেকটা সৌন্দর্য লাগে। যেমন ধরেন একটু বয়স হয়ে গেলে চামড়া ঘুরে একটু ভাঁজ পড়ে যায়, দেখতে ক্রিজ হয়ে যায়, দেখতে অনেক বয়স্ক লাগে, তো সেক্ষেত্রে করা হয় যে সেক্ষেত্রে এই ইনজেকশন গুলো দিয়ে দিলে তো এটা ফুলে থাকে এবং দেখতে বেশ একটা সুন্দর লাগে। তো আপনি যেটা বলেছেন যে এটা তৈরি করার পদ্ধতি, এটা তৈরি করা খুবই সহজ, কারণ আমাদের এটা যেখানে আমাদের ল্যাব থাকে অর্থাৎ যেখানে ব্লাড পরীক্ষা হয় সেখানে আবার কতগুলো মেশিন থাকে যেখানে এই রক্তটা নিয়ে একটা একটা ধরেন গ্লাস টিউবে এটা নিয়ে এটাকে রিভলিউশন করা হয়, রিভলিউশন একটা মেশিনের মাধ্যমে করা হয়, এটা করলে ওই যে সেলগুলো নিচে জমে থাকে এবং এই প্লাজমাটা উপরে জমে থাকে একটু সময় ওয়েট করলে, সুতরাং সেই প্লাজমাটাকে সেপারেট করে এটাই শরীরে ইনজেক্ট করা যায়, এটা আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় এটা খুব ইজি ভাবে এটা করা যায়।
এবং এটা কতটা জনপ্রিয়, মানুষ কি করছে, বাংলাদেশেই করছেন?
এই দেশগুলোতে এটা বেশ জনপ্রিয় আছে, এর কারণ হলো এটা বাইরের থেকে ইম্পোর্ট করতে হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এটা শরীরে কোনো রিয়াকশন করছে না। নাম্বার থ্রি হলো যে এটা ইজিলি আমরা নিজের রক্ত, যার যাকে আমরা দিব তার রক্ত নিয়ে আমরা তৈরি করে দিতে পারছি, এবং এটা টেকনিকটা খুব ইজিয়ার। আমরা ওই স্কিনের ভাজে অথবা যেখানে ডিপ্রেসড এরিয়া আছে বা যেখানে স্কিন ক্রিজ আছে সেখানে আমরা ইজিলি এটা স্টেরাইল নিডল থেকে আমরা এটা দিতে পারি। সুতরাং এটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে এটা।
ডক্টর আয়ুব, এটি প্রাসঙ্গিক নয় কিন্তু আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইছি, যে বাংলাদেশে একটি ক্রিম খুবই জনপ্রিয়, তা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। অনেকেই ত্বক ফর্সা দেখানোর জন্য বা সাদা দেখানোর জন্য এটি ব্যবহার করেন, অত্যন্ত বিপজ্জনক জেনেও এই ক্রিম ব্যবহার কিভাবে নিরুৎসাহ করা যেতে পারে?
প্রশ্নটি করেছেন, অবশ্য এটা ঠিক যে বাংলাদেশে আসলে এইটা পপুলার, এটা আপনি বলতে পারেন যে ম্যাক্সিমাম লোকেরাই শুনলেই এটা দেয়, এটা কারণ এটা অ্যাডভার্টাইজের মাধ্যমে এটা দেওয়া হয় বিভিন্ন রেডিও টেলিভিশন এবং অনেক সময় পেপারে দেওয়া হয়। তবে এটার কোনো মেডিকেল বা সাইন্টিফিক কোনো ভিত্তি এখনো তৈরি হয়নি যে এটা দিয়ে যে শরীরের কোনো বা সৌন্দর্য বৃদ্ধি হবে, তবে এটা ইউজ হচ্ছে।
এটা যে ক্ষতিকর এটা আমরা জানি, কিন্তু সেটা জেনেও আমরা ব্যবহার করছি।
আমি বলছি যে এটা ক্ষতিকর আমরা জানি, কিন্তু তারপরে তো আসলে এটা তো লে পিপল, আমি বলবো যারা একটু মেডিকেল শিক্ষার সচেতনতা কম, ম্যাক্সিমাম তারাই ইউজ করছে। কিন্তু যারা মেডিকেল রিলেটেড বা মেডিকেল এই ধরনের প্লাস্টিক সার্জনের কাছে আছে, আমাদের দায়িত্বটা হলো তাদেরকে এইসব ব্যাপারে নিরুৎসাহিত করা, কারণ এটার কোনো সাইন্টিফিক রিসার্চের কোনো এটা আমাদের কাছে এখনো প্রমাণিত হয়নি। সুতরাং অবশ্যই সৌন্দর্য বৃদ্ধির জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া অন্যান্য বেশ কিছু ক্রিম এবং জেল এগুলো বিভিন্ন কোম্পানি অর্থাৎ বাইরের থেকে আমাদের দেশে আসছে, যেমন ধরেন আপনি কন্ট্রাক্ট ইউবেক্স বলেন, মিডারমা বলেন এবং সিলডাম, এই ধরনের কিছু ক্রিম যেগুলো অথবা ফেসিয়াল হোয়াইটেনিং ক্রিম, এগুলো কিন্তু সাইন্টিফিক ভিত্তি আছে।
সর্বোপরি আপনি স্মাইল ট্রেনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন কাজ করছেন। ক্লেফট এবং প্যালেট অর্থাৎ কাটা ঠোঁট এবং তালু, এই দুটো অস্ত্রোপচার করেন, এ সম্পর্কে একটু কিছু বলবেন কি?
জি, আপনি জানেন যে ইউএসএ ভিত্তিক একটি অর্গানাইজেশন যেটি পৃথিবীর সবচেয়ে বড় ক্লেফট লিপ প্যালেট দাতব্য একটি অর্গানাইজেশন। এখন এই স্মাইল ট্রেনের সাথে আমি প্রায় গেল এক যুগ ধরে আমি এর সাথে জড়িত আছি, এবং চিটাগাং এ আমাদের যে প্রজেক্ট আছে এলএমআরএফ ফাউন্ডেশনের ভিত্তিতে, এটা একটা এলএমআরএফ হসপিটাল, তো সেই হসপিটালে আমি বহু বছর ধরে কাজ করে আমি দেখেছি যে এটা এখন বাংলাদেশে এই সার্জারিটা যথেষ্ট পপুলার, এবং এর জন্য কোন রোগী আগে যেরকম বিদেশে যাওয়ার চিন্তা করত, এখন এই মুহূর্তে এই ট্রেন্ড হয়ে গেছে যে এখন আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি জানেন যে 2015 সালে আমি ভয়েস অফ ইন্ডিয়া একটি আপনাদের সাক্ষাৎকার দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে আমাদের স্মাইল ট্রেনের মাধ্যমে আমি এখানে আসার পরে বিভিন্ন হাসপাতাল, ধরেন আমেরিকার মেয়ো ক্লিনিক, আমেরিকার টেক্সাস চিলড্রেন হসপিটাল, সমস্ত জায়গায় আমাদের ট্রেনিং করার সুযোগ হয়েছে। সুতরাং আমরা দেখেছি যে উন্নত বিশ্বে কিভাবে ক্লেফট সার্জারি উন্নত চিকিৎসা হয়, এটা ইতিমধ্যে আমরা ট্রেনিং নিয়েছি, এটা আমাদের সৌভাগ্য। তো এটার মাধ্যমে এখন আমাদের দেশে এটা ক্রমশ জনপ্রিয়তা হচ্ছে, এবং স্মাইল ট্রেনকে আমি ধন্যবাদ দেব, দে আর ডুইং দ্য বেস্ট ওয়ার্ক ইন দিস কান্ট্রি, নট অনলি দ্য আদার এশিয়ান কান্ট্রিজ বাট ইন বাংলাদেশ গ্রাজুয়ালি ইম্প্রুভিং ডে আফটার ডে।
কোন বয়স সীমার মধ্যে ঠোঁট কাটা শিশুদের অস্ত্রোপচার করাটা ভালো?
সাধারণত ঠোঁট কাটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা 3 মাসের মধ্যে করতে হবে, কিন্তু তালু কাটা বাচ্চা যখন জন্ম নেবে বা ঠোঁট কাটা এবং তালু কাটা, তাহলে ঠোঁট কাটা আমরা 3 মাসে করে দেব এবং তালু কাটাটা অবশ্যই 10 মাসে করতে হবে। হয়তো এখানে প্রশ্ন হতে পারে যে এটা 10 মাসে কেন? 10 মাস হলো এই জন্য যে যখন বাচ্চাগুলো কথা বলতে শিখে তখন 10 মাস থেকেই ও দাদা নানা বাবা এরকম বলতে শুরু করে, সুতরাং তখনই আমাদের এই অপারেশনটা করা দরকার। সুতরাং ঠোঁট কাটার অপারেশনটা একটু আগে পরে করা যায়, অবশ্যই 3 মাসে শুরু করতে হবে, 6 মাসে করা যায়, 9 মাসে করা যায়, কিন্তু তালু কাটার অপারেশন অবশ্যই 10 মাস করতে হবে, কারণ এই সময় কথা বলা শুরু করে, কথা বলার কারণে এইটা এই টাইমটাই সুইটেবল টাইম। এছাড়াও মারি যেটা আমরা বলি এলগুলার গ্যাপ, যেটা অর্থাৎ মারিতেও একটা গ্যাপ হয়ে যায়, এখানে ডিফিসিয়েন্সি থাকে, সেটাও আমরা অপারেশন করি, তবে সেটা করতে হলে বোন দিয়ে হাত দিয়ে এখানে লাগিয়ে আমরা করে দেই বোন গ্রাম বলি আমরা, সেটা অবশ্যই 6 থেকে 7 বছর বা 6 থেকে 8 বছরের মধ্যে করতে হবে, কারণ তখন বাচ্চার বোনগুলো একটু ডেভেলপ হয়ে যায়, তখন এটা করা যায়।
প্রফেসর মোহাম্মদ আইয়ুব আলী, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশের অন্যান্য দেশ থেকে শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার ইরানের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী নাসরিন সাদুদের পুনরায় গ্রেফতারের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড লিখিত বিবৃতিতে জানান, জুন মাসের 13 তারিখে তার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে ইরানের কুখ্যাত এভিন কারাগারে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর ইরানের এই কুখ্যাত কারাগারটিকে ইরান সরকারের মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত থাকবার কারণে গত মাসেই শনাক্ত করেছে। মিস সদুদের স্বামী রেজা খানদান ইরানের স্টুডেন্টস এজেন্সিকে জানিয়েছেন যে যেসব গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে তারা জানায় যে তাঁকে 5 বছরের কারাদণ্ড ভোগ করা শুরু করতে হবে। তবে তার স্ত্রী বা তাঁকে জানানো হয়নি যে কিসের অপরাধে তাঁকে কারাদণ্ড দেয়া হচ্ছে বা কী অপরাধ তিনি করেছেন। মেসাতুদে এর আগেও বানোয়াট জাতীয় নিরাপত্তা অভিযোগে 3 বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তার মক্কেলদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক মতাবলম্বী নোবেল পুরস্কার বিজয়িনী শিরিন এবাদি, বাহাই সম্প্রদায়ের সদস্যরা এবং বহু লাঞ্ছিত নির্যাতিত মহিলা ও শিশু। 2012 সালে মেসাতুদে মানবাধিকার ও ভাষা প্রকাশের প্রতি ত্যাগ ও উৎসর্গের স্বীকৃতিস্বরূপ ইউরোপীয় ইউনিয়ন থেকে সম্মানজনক শাখারভ পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক মাস ও বছরগুলিতে মেসাদুদে বহু বিষয় নিয়ে সোচ্চার ছিলেন। তিনি ইরানের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে বলেন যে তারা জাতীয় নিরাপত্তা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে রাষ্ট্রীয় অনুমোদিত 20 জনের তালিকা থেকে ডিফেন্স লয়ার মনোনয়নের সুযোগ দিয়েছে। এছাড়াও মেসাদুদে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের একটি মহিলা দলের প্রতিনিধিত্ব করেছেন। জনসমক্ষে হিজাব অপসারণের অভিযোগে জানুয়ারি মাস থেকে বহু ডজন মহিলাকে আটক রাখা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, মিস সাদুদেকে ইরানের মানবাধিকারের প্রবক্তাদের জন্য লড়বার কারণে ইরান সরকারের বহু বছরের লাঞ্ছনা সইতে হয়েছে। মানবাধিকারের নজরদারি সংস্থাগুলিও মিস সাদুদের গ্রেফতারের বিরুদ্ধে তিরস্কার জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে মানবাধিকারের প্রতিবাদী উদ্ভাবনশীল এবং সাহসী কণ্ঠস্বরের বিরুদ্ধে লজ্জাজনক হামলা বলে অভিহিত করে। হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংস্থা ইরানি জনগণের মানবাধিকারের রক্ষায় নিরলস অবদান রাখবার জন্য তাঁকে বিজয়িনী বলে ঘোষণা করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, মিস সাদুদে ইরানের শাসনামলের দীর্ঘকালীন ক্ষতিগ্রস্তদের জন্য যে লড়াই এবং সাহসিকতা দেখিয়েছেন, যুক্তরাষ্ট্র তার প্রতি সাধুবাদ জানায়। আমরা ইরান সরকারের প্রতি তাঁকে এবং অন্যান্য যে শত শত কারাবন্দী বর্তমানে শুধুমাত্র তাদের মতামত প্রকাশের এবং উন্নত জীবনের দাবিতে কারাবাস করছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে অনুরোধ জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন অনুষ্ঠানের এই পর্বে রয়েছে ক্রীড়াঙ্গন সংবাদ, উপস্থাপন করছেন আহসানুল হক, তার সঙ্গে থাকবেন বাংলাদেশ থেকে দিলু খন্দকার।
ধন্যবাদ। বিশ্বকাপ জমে উঠছে, ক্রমশই জমে উঠছে, এবং আমরা আজকে গ্রুপ জির খেলায় 6-1 গোলে ইংল্যান্ড জয়ী হলো প্যানামার বিরুদ্ধে, এবং এটি ছিল এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল হলো একটা খেলায়। এবং আমরা দেখলাম যে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন তিনি একটি হ্যাট্রিক করলেন এবং তিনি এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দেওয়ার অবস্থানে রয়েছেন। গ্রুপ এ যেটাতে রাশিয়া আছে, স্বাগতিক দেশ, সেই গ্রুপেতে রাশিয়া কিন্তু এখন 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, এবং আছে দ্বিতীয় স্থানে উরুগুয়ে, তাদেরও কিন্তু 6 পয়েন্ট। তারপরে আছে মিশর এবং সৌদি আরব। গ্রুপ বিতে স্পেন আছে শীর্ষে 4 পয়েন্ট নিয়ে, তারপরই আছে পর্তুগাল, তলায় পড়ে গেছে ইরান এবং মরক্কো। গ্রুপ সিতে ফ্রান্স এবং ডেনমার্ক প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আছে, গ্রুপ ডি তে ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আছে, এবং এই গ্রুপ ডি তে আর্জেন্টিনা এখন চতুর্থ অবস্থানে আছে। আর্জেন্টিনার বিপুল সংখ্যক সমর্থক রয়েছেন সারা বিশ্বে এবং বাংলাদেশে। বিলু খন্দকার ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। বিলু খন্দকার, আর্জেন্টিনা তো দুটি খেলায় একটিতে ড্র একটিতে পরাজয়, এখন তো সেখানে একটা বড় রকমের একটা সংকট চলছে। বিলু খন্দকার, আপনি কি এই সম্পর্কে কিছু জানেন?
হ্যাঁ, সেটা ঠিক তাই, কারণ আর্জেন্টিনা দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সব থেকে খারাপ অবস্থায়, কারণ আর্জেন্টিনা আইসল্যান্ড ম্যাচটা আমি মাঠে বসে দেখেছিলাম। সেদিন আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে, আর আর্জেন্টিনাকে আমরা যেভাবে চিনি ধ্রুপদী ফুটবল বা ল্যাটিন আমেরিকার নান্দনিক ফুটবলের যে দেশ আর্জেন্টিনা, তার ছিটে ফোটাও ছিল না। মূলত সেদিন মাঠে ডিয়েগো আর্মান্দো মারাদোনাও ছিলেন, যাকে আর্জেন্টাইনরা ফুটবল ঈশ্বর মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার মনে করেন। তিনি কিন্তু আর্জেন্টিনার খেলাতে মাঝে মাঝে খুব প্রকাশ পড়ছিলেন গ্যালারি থেকে, এবং পরের ম্যাচে যখন 3-0 করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে গেলেন, সেদিনও মারাদোনা মাঠে ছিলেন, খুবই উন্মাদ প্রকাশ করেছেন। এবং মারাদোনা পরিষ্কার সোজা সাপটা বলেছেন যে এই দলটার ডিফেন্স মিডফিল্ড অ্যাটাকিং জোন কোথাও কোনো কম্বিনেশন নেই, শুধু একজন মেসি রয়েছেন, তাকে কেউ সহায়তা করছেন না, তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। এই খেলা এই দলটা যে কি ফুটবল খেলছে তিনি বুঝেননি, এবং তিনি হোর্হে সাম্পাওলির তীব্র সমালোচনা করেছেন। আরও একজন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা মারিও ক্যাম্পেস, যিনি 1978 বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং সেবারের ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা, তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে এই দলটা কি খেলছে তিনি নিজেও বোঝেননি, যে মাঠে নেমে তারা কি করছেন তার কোনো পরিকল্পনার ছাপ ছিল না। এবং তিনি বলছেন মেসি ভালো প্লেয়ার, কিন্তু তাকে কেউ সহায়তা করছেন না। এবং তিনি আরও বলেছেন যে মাঠে খেলা দেখে কখনো মনে হয়নি যে এই দলটার কোনো পরিকল্পনা রয়েছে। মেসির সাথে অন্য প্লেয়াররা সবাই বন্ধুর মতো মাঠের বাইরে, কিন্তু ভিতরে তারা মেসিকে যে হেল্প করেন সেটা করছেন না। ড্রেসিং রুমের অবস্থাটাও তথই বচ। এই যখন অবস্থা, তখন আর্জেন্টাইন ফুটবলাররা কিন্তু সোচ্চার ছিলেন যে হোর্হে সাম্পাওলি যে কোচ রয়েছেন, তাকে আর তারা তৃতীয় ম্যাচে ডাগ আউটে দেখতে চান না। এবং মাসচেরানো আগুয়েরও তারা কিন্তু প্রকাশ্য সংবাদ মাধ্যমে এই কথাগুলো বলেছেন, কিন্তু আজ প্র্যাকটিস সেশনের পর আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া তিনি প্রেসমিট করে এই বিষয়গুলিকে উড়িয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন এটা সাংবাদিককে অতিরঞ্জিত করে লিখছেন, প্লেয়ারদের সাথে সাম্পাওলির কোনো বিরোধ নেই, প্র্যাকটিসও করিয়েছেন। কিন্তু ওই খবরেই কিন্তু তারা আবার জানিয়েছেন যে 1986 বিশ্বকাপ যে মারাদোনা যে দলের ক্যাপ্টেন ছিলেন, সেই দলের সদস্য গুরুচাগা, জর্জ গুরুচাগা, তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে মোটামুটি একটা আভাস দিয়ে রাখা হয়েছে যে নাইজেরিয়া ম্যাচে তাকে হয়তো দলের দায়িত্ব নিতে হতে পারে। কারণ প্লেয়াররা কিন্তু মোটেই চাচ্ছেন না যে সাম্পাওলি যেন থার্ড ম্যাচে শেষ ম্যাচটায় ডাগ আউটে থাকেন। আর মেসি বড় নীরব ছিলেন, আজ মেসির জন্মদিন ছিল, তেমন কোনো উৎসব হয়নি, কিন্তু মেসির বন্ধু বান্ধব সতীর্থ এবং তার যে গুণগ্রাহীরা, তারা বিভিন্ন জায়গায়, সেই বাংলাদেশ ভারত থেকে শুরু করে আর্জেন্টিনা, বিভিন্ন জায়গায় কেক কেটে তারা উৎসবটা পালন করেছেন। কিন্তু আর্জেন্টিনা এতটাই ব্যাকফুটে যে তারা তাদের সেরা ফুটবলারটার জন্মদিনটা তেমন ভাবে পালন করতে পারেননি। এবং মারাদোনা এবং মারিও ক্যাম্পেস তারা কিন্তু বলছেন যে এই প্রথমবার হয়তো আর্জেন্টিনা কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। মারিও ক্যাম্পেস আরো পরিষ্কার করে বলেছেন যে যে দলটা খোড়াতে খোড়াতে বাছাই পর্ব পার করেছে, তারপরে যে সময়টা ছিল সেই সময়টায় সাম্পাওলি মোটেই ভালো কোনো কাজ করেনি, দলের মধ্যে কোনো সমন্বয়।
ধন্যবাদ।
এবং
ধন্যবাদ দিলু খন্দকার। হ্যাঁ, নিশ্চয়ই। এবারে একটু অন্যদিকেও আমরা নজর দিতে চাই, সেটা হচ্ছে আজকে আরেকটা খেলা কিন্তু একটু আগে শেষ হয়ে গেল, জাপান এবং সেনেগালের মধ্যে 2-2 গোলের ড্র। এবং জাপান আজকে নীল জার্সি পরে খেলেছে, সেনেগাল পরেছিল সাদা জার্সি, এবং দর্শকদের মধ্যে আমরা দেখেছি যে সমর্থকরাও সেই রকম একই রঙের ম্যাচ করা জার্সি পরে, জাপানি মেয়েদেরকে দেখেছি যে তারাও সমর্থকদের মধ্যে ছিলেন এবং তারা উৎসাহ দিয়েছেন, এবং এটা একটা বেশ জম্পেশ খেলা হলো আজকে জাপান এবং সেনেগালের মধ্যে গ্রুপ এইচ, এবং পোল্যান্ড এবং কলম্বিয়ার খেলাটা শুরু হতে যাচ্ছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই। আর যেমনটি আপনি বলছিলেন যে আর্জেন্টিনার সংকট চলছে, গ্রুপ ই তে ব্রাজিল, বাংলাদেশে ব্রাজিলেরও অনেক সমর্থক রয়েছেন, ব্রাজিল গ্রুপ ই তে শীর্ষে আছেন, সুইজারল্যান্ড আছে দ্বিতীয় অবস্থানে, আর এফ গ্রুপে মেক্সিকো এবং জার্মানি রয়েছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে, জি গ্রুপে ইংল্যান্ড এবং বেলজিয়াম এই দুটি দল আছে শুরুর দিকে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অবস্থানে, এইচ গ্রুপে জাপান এবং সেনেগাল দুই দুই ড্র হয়ে গেল যেই খেলা, তারা কিন্তু শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে। মোটামুটি বিশ্বকাপ এখন প্রথম রাউন্ডের খেলা চলছে, এবং মনে রাখতে হবে যারা খেলা দেখছেন যে প্রথম রাউন্ডে কিন্তু খেলোয়াড়রা সবাই অত্যন্ত তরতাজা থাকেন, এরপরে আস্তে আস্তে ক্রমশ যখন টুর্নামেন্ট এগিয়ে যাবে এবং খেলোয়াড়দের স্ট্যামিনার পরীক্ষাটা কিন্তু তখন শুরু হবে, যেমন যে কোনো খেলাই দেখা যায় যে শুরুর দিকে অনেকেই খুব ভালো খেলছেন কিন্তু পরবর্তীতে তারা সম্পূর্ণ হারিয়ে গেছেন, সম্পূর্ণ হারিয়ে গেছেন। সুতরাং এখন অনেকেই অনেক কিছু করছেন, অনেক গোল দিচ্ছেন, অনেক বড় বড় খেলা দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে হয়তো এরা আদৌ নাও থাকতে পারে। বিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কালকে আবার কথা বলবো আমরা। এই ছিল খেলার খবর।
আর এখন পালা শেষ করবার আগের পালা, সংক্ষিপ্ত সংস্করণে সংবাদ শিরোনাম উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন সংক্রান্ত বিল অনুমোদনের চেষ্টা না করেন। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ আগামী সপ্তাহে অভিবাসন আইন প্রস্তাবে ভোট গ্রহণ করবে। রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদে এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন করলেও সেনেট তা পাশ করবে না, কারণ সেনেটে 60টি ভোটের প্রয়োজন এবং ডেমোক্র্যাটরা একযোগে তার বিরোধিতা করলে তা পাশ হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী মন্তব্য সত্ত্বেও বৃহস্পতিবার প্রকাশিত গ্যালাপ জনমত সমীক্ষায় দেখা গেছে 75% আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্রের জন্য অভিবাসন হিতকর। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এক নির্বাচনী প্রচার অভিযানের সমাবেশে বিস্ফোরণ ঘটে, তবে তিনি আহত হননি। শনিবার এমারসন মনানগাগুয়া বলেছেন তিনি যেখানে ছিলেন তার থেকে কয়েক ইঞ্চি দূরে ওই বিস্ফোরণ ঘটে। বিরোধীদের শক্তঘাটি বোলাওয়েতে একটি জনাকীর্ণ স্টেডিয়ামে ভাষণ শেষ করার পরপরই ওই বিস্ফোরণ ঘটে। প্রেসিডেন্ট বলেছেন তার জীবন নাশের বহু চেষ্টা করা হয়েছে, তাই এসব ঘটনায় তিনি অভ্যস্ত। রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে বিস্ফোরণে ভাইস প্রেসিডেন্ট সহ 42 জন আহত হয়েছেন, তাৎক্ষণিক ঘটনার দায় কেউ স্বীকার করেনি। রবিবার তুরস্কের নাগরিকরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিয়েছে। এই নির্বাচন তাইয়েব এরদোয়ান এবং তার ইসলামপন্থী একে পার্টির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। প্রায় 15 বছর আগে তারা ক্ষমতায় যায়। 2017 সালের গণভোটের ধারাবাহিকতায় এই নির্বাচনের পর প্রেসিডেন্ট অনেক বেশি ক্ষমতা পাবেন। বিশ্লেষকরা মনে করেন নেটো সদস্যভুক্ত এ দেশটির গণতন্ত্রকে তা খর্ব করবে এবং একে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে। এরদোয়ান বলেছেন তিনি জয়ী হলে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দক্ষিণ পূর্ব তুরস্কে কুর্দি বিদ্রোহীদের মোকাবেলা করতে তার নতুন ক্ষমতা সহায়ক হবে। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রার্থী মোহাররেম ইনসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার বলেছেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার ক্ষমতা বা আগ্রহ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আছে কিনা সে বিষয়ে তার সন্দেহ আছে। ফিলিস্তিনি সংবাদপত্র আল কুদসে প্রকাশিত এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন তিনি যেসব বিষয়ে কথা বলেছেন তা 25 বছরে পরিবর্তন হয়নি, ওই সময় কোনো শান্তি চুক্তি অর্জিত হয়নি। কুশনার আরও বলেছেন ট্রাম্প প্রশাসন একটি ইসরায়েলি ফিলিস্তিনি শান্তি পরিকল্পনা প্রায় সম্পন্ন করেছে, ফিলিস্তিনিদের কোনো সংশ্লিষ্টতা বা অংশীদারিত্ব ছাড়াই ওই পরিকল্পনা তৈরি হয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সাহায্য করলেন শাহাদাত হোসেন সবুজ এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়েটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.